শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর আর বাংলাদেশ ও ভারতেই মঙ্গলবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশের নির্বাচন প্রচার শুরু হয়েছে, সে সম্পর্কে শেখ হাসিনার মন্তব্য।
যে নির্বাচন আগামী ডিসেম্বর মাসে হবে, সেই নির্বাচনেও আমরা আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।
আরও রয়েছে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
দেশের ওই তিন রাজ্য শীর্ষ আদালতের গত 6 সেপ্টেম্বরের নির্দেশ পালন করেনি বলে অভিযোগ করেন মহাত্মা গান্ধীর পুত্র তুষার গান্ধী।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র কংগ্রেসের যৌথ অধিবেশনে তাঁর প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় পরিস্থিতি বিষয়ক ভাষণ বা স্টেট অব দি ইউনিয়ন বক্তৃতায় অর্থনীতির দৃপ্ত বিভঙ্গের কথা বলবেন এবং অভিবাসন বিষয়ে দ্বিদলীয় পদক্ষেপের আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে। ক্ষমতারোহণের এক বছরের মাথায় ট্রাম্প এ আভাস দিতে চলেছেন। এরই মাত্র এক সপ্তাহখানেক আগে বাজেট নিয়ে এবং নাবালক অবস্থায় এদেশে অবৈধভাবে আগত অভিবাসীদের কেন্দ্র করে উত্থিত বিরোধের কারণে সাময়িকভাবে আংশিকভাবে সরকারি কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল। ট্রাম্প তাঁর রাষ্ট্রীয় পরিস্থিতি বিষয়ক ভাষণ বা স্টেট অব দি ইউনিয়ন বক্তৃতায় কর্মসংস্থান নিয়ে কথা বলবেন, দেশের অর্থনীতি ও কর সংস্কার বিষয়ে আলোকপাত করবেন এবং তাঁর $100,000,000,000 পরিকাঠামো পরিকল্পনা অনুমোদন করবার জন্যে আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়াদি, যার ভেতরে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৎপরতারও উল্লেখ রইবে, ন্যায়ানুগ বাণিজ্য নীতি অনুসরণের প্রয়োজনীয়তার বিষয়ে উত্থাপিত হবে বলে মনে করা হচ্ছে। ঐতিহ্যবাহী ধারা মোতাবেক প্রেসিডেন্টের রাষ্ট্রীয় পরিস্থিতি বিষয়ক ভাষণ বা স্টেট অব দি ইউনিয়ন বক্তৃতার পরপরই ডেমোক্রেট দলীয়দের পক্ষ থেকে বেশ কয়েকজন সংক্ষিপ্ত বক্তব্যে প্রেসিডেন্টের ভাষণের জবাবে তাঁদের মতামতের অবতারণা করবেন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে কংগ্রেসীয় ম্যান্ডেট বা হুকুমনামা সাপেক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন কিছু বড় মাপের রুশ রাজনীতিবিদ এবং ব্যবসাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে এবং সে সঙ্গে শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে তাঁদের সম্পর্ক এবং তাঁদের বৃত্তের মোট পরিমাণেরও উল্লেখ করা হয়েছে। এতে এই যে 200+ নামের তালিকা প্রকাশ করা হলো, এতে নতুন কোনো নিষেধাজ্ঞার কথা বলা হয়নি, তবে এদের অনেকেরই নামের সঙ্গে এর আগেই নিষেধাজ্ঞার বিষয় সংশ্লিষ্ট রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনায় যাওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন, তালেবানদের তরফে তাতে প্রচণ্ড উষ্মার উদ্রেক ঘটেছে এবং ইসলামপন্থী বিদ্রোহী দলটি তাতে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করছে এবং ওদিকে আবার শীর্ষ আফগান ধর্মীয় নেতৃবর্গ আফগানিস্তানের লড়াই খতম করার লক্ষ্যে সেখানে সামরিক অভিযান লাগাতার চালিয়ে যাওয়ার বিপক্ষে সোচ্চার বক্তব্যের অবতারণা করছেন। আমরা সবসময় বলে এসেছি যুদ্ধ এবং শান্তির কর্তৃত্ব আফগান সরকারের হাতে ন্যস্ত নেই, এটা ন্যস্ত রয়েছে আমেরিকান নেতৃবর্গের এখতিয়ারে এবং এই হালেই ট্রাম্পের বক্তব্যে সেটাই সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে ফুটে উঠেছে বলেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আজ মঙ্গলবারে। বর্তমানে বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ড্যান রোজেনব্লাম বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে তার নিরাপত্তা অংশীদারিত্বে গুরুত্ব আরোপ করে থাকে। জানাচ্ছেন জহুরুল আলম ঢাকা থেকে পাঠানো তার প্রতিবেদনে।
ড্যান রোজেনব্লাম মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে যুক্তরাষ্ট্র ও ইন্দো প্যাসিফিক অঞ্চল শীর্ষক বক্তব্যে আরও বলেন, আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে পৃথিবীর বৃহত্তম দেশগুলোর অন্যতম হিসেবে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য বাংলাদেশের অবদানকে তার দেশ উচ্চ পর্যায়ে মূল্যায়ন করে থাকে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়া এবং বৃহত্তর প্যাসিফিক অঞ্চলে যে কোনো দেশের সাথে কাজ করতে অঙ্গীকারবদ্ধ, যারা এই অঞ্চলের স্থিতিশীলতা এবং উন্নয়নে যুক্তরাষ্ট্রের লক্ষ্যের সাথে একমত, যেখানে সার্বভৌমত্ব এবং আইন ভিত্তিক সমাজ ব্যবস্থাকে সম্মান করা হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং অন্যান্য সমমানসিকতার দেশগুলোর সাথে কাজ করতে আগ্রহী, যারা সমৃদ্ধশালী, নিরাপদ এবং একটি অন্তঃযোগাযোগের ক্ষেত্রে সমন্বিত ইন্দো প্যাসিফিক অঞ্চল তৈরিতে যুক্তরাষ্ট্রের লক্ষ্যের সাথে একমত। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
এখন জহুরুল আলমের আরেকটি প্রতিবেদন ঢাকা থেকে পাঠানো। এবং এই রিপোর্টের মুখবন্ধে এরকম: বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবাসনের প্রক্রিয়ার সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ICRCকে যুক্ত করার বিষয়ে সংস্থাটি এখনও পর্যন্ত মিয়ানমারের পক্ষ থেকে কোনো অনুরোধ পায়নি।
মঙ্গলবার ঢাকায় ICRC মিশন প্রধান ইখতিয়ার আসলামভ এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়ে বলেছেন, প্রত্যাবাসনের বিষয়টি ICRCর কর্মপরিধির মধ্যে পড়ে না, কারণ সংস্থাটি মূলত মানবিক সহায়তা প্রদান করে থাকে। তিনি বলেন, এত বড় দায়িত্ব তাদের একার পক্ষে পালন করা সম্ভব নয়।
So whether it's ICRC or other organization, we cannot. The scale, the size is too big.
ইখতিয়ার আসলামভ বলেন, ICRC মনে করে সিরিয়াতে প্রত্যাবাসন সম্পর্কে তাদের কিছুটা অভিজ্ঞতা হলেও এ বিশাল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনের মতো এত বড় কর্মযোগ্য সামাল দেওয়ার অভিজ্ঞতা তাদের নাই। প্রত্যাবাসনের কাজটি সুচারুরূপে করার জন্য প্রয়োজন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর মতো দক্ষ এবং অভিজ্ঞ প্রতিষ্ঠানের সম্পৃক্ততা। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের প্রচার অভিযান শুরু করলেন সিলেট থেকে দলের পক্ষ থেকে, জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
সিলেটে তিন আউলিয়ার মাজার জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজেই ঘোষণা করলেন, আগামী ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠে এক বিশাল জনসভায় শেখ হাসিনা বলেন,
যে নির্বাচন আগামী ডিসেম্বর মাসে হবে সেই নির্বাচনেও আমরা আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। নৌকা স্বাধীনতা এনে দিয়েছে, নৌকা সমৃদ্ধির পথ দেখিয়েছে ও নৌকা উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
বিরোধী বিএনপি আগাগোড়াই সমালোচনা করে আসছে, প্রধানমন্ত্রী হিসেবে সফরে গিয়ে রাষ্ট্রীয় খরচে দলের পক্ষে ভোট চাইছেন শেখ হাসিনা, যা কিনা আইন বিরুদ্ধ। প্রধানমন্ত্রী সমাবেশে বিএনপি সমালোচনা করে বলেন, ওরা ক্ষমতায় আসা মানে ধ্বংস আর আওয়ামী লীগ ক্ষমতায় আসা মানে উন্নয়ন। জনসভা শুরুতেই প্রধানমন্ত্রী 20টি প্রকল্প উদ্বোধন, 18টি ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে গোরক্ষার নামে স্বঘোষিত গোপ্রেমীদের হিংসা রোধে কঠোর ব্যবস্থা নিতে বলেছে ভারতের সুপ্রিম কোর্ট, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
দেশের ওই তিন রাজ্য শীর্ষ আদালতের গত 6 সেপ্টেম্বরের নির্দেশ পালন করেনি বলে অভিযোগ করেন মহাত্মা গান্ধীর পুত্র তুষার গান্ধী। তার হয়ে সওয়াল করে সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহ বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ওই তিন রাজ্যে হিংসা ছড়ানো হয়েছে গোরক্ষার নামে। দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি AM খানবিলকার ও বিচারপতি DY চন্দ্রচূড়কে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ তিন রাজ্যকে নোটিশ দিয়ে আগামী 3 এপ্রিলের মধ্যে জবাব পাঠাতে বলে। উল্লেখ করা যেতে পারে, গত 6 সেপ্টেম্বরের নির্দেশে শীর্ষ আদালত সব রাজ্যকে বলে গোরক্ষার অজুহাতে হিংসা বন্ধে কঠোর পদক্ষেপ করতে হবে। গোরক্ষকদের বাড়াবাড়ি মোকাবিলায় কী কী পদক্ষেপ করা হয়েছে তা জানিয়ে মুখ্য সচিবদেরও রিপোর্ট দিতে বলা হয়। তখন কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, তারা জনতার আইন নিজেদের হাতে তুলে নেওয়ার মতো কোনো ঘটনা অনুমোদন করে না। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
কেনিয়ায় গ্রেফতার হয়ে যাওয়ার হুমকি উপেক্ষা করেই বিরোধী দলীয় নেতা রাইলা ওদিঙ্গা নাইরোবির একটি পার্কে প্রতীকী প্রেসিডেন্ট অভিষেক অনুষ্ঠানে যোগদান করেন। আজ মঙ্গলবার উহুরু পার্কে 73 বছর বয়সী ওদিঙ্গা হর্ষোৎফুল্ল হাজার হাজার জনতার সামনে জনগণের প্রেসিডেন্ট হয়ে কাজ করার শপথ নিয়েছেন। ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো অন্তর্বর্তীকালীন রাজধানী এদেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্টের প্রাসাদ ঘেরাও করেছে এবং এভাবেই দক্ষিণাঞ্চলবর্তী আরবীয় এ দেশটি এখন আরও বেশি রকমের এক রাজনৈতিক ডামাডোলের মধ্যে নিপতিত হল। হুথি বিদ্রোহীরা উত্তরাঞ্চলবর্তী ইয়েমেনের রাজধানী সানা থেকে হাদির সরকারকে বিতাড়িত করবার পর গঠিত সৌদি নেতৃত্বাধীন জোটকে দ্বিখণ্ডিত করল। থাইল্যান্ডের সামরিক বাহিনী নেতৃত্বাধীন সরকার পরবর্তী সাধারণ নির্বাচন আবার বিলম্বিত করার দায়ে উপর্যুপরি বিরূপ সমালোচনার সম্মুখীন হচ্ছে। এ নির্বাচনের মধ্যে দিয়ে দেশটির অন্তত নামকাও আসতে হলেও আবার অসামরিক শাসনাধীনে ফেরবার কথা। ন্যাশনাল কাউন্সিল ফর পিস অ্যান্ড অর্ডার NCPO নামে পরিচিত সামরিক হুন্তা ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে সেই 2014 মে মাস থেকে এবং তারাই নির্বাচনের পথ নির্দেশিকা দিয়ে রেখেছিল, যার আওতায় প্রথমবার নির্ধারিত হয়েছিল নির্বাচন হবে 2016 সালে। এ কথা বলে খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথমবার স্টেট অফ ইউনিয়ন ভাষণ দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার। বিশ্ববাসী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই ভাষণ গুরুত্ব দিয়ে শোনেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই স্টেট অফ ইউনিয়ন ভাষণে থাকে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব বিষয় সম্পর্কে নানা তথ্য এবং ভবিষ্যৎবাণী। কী থাকতে পারে আজকের ভাষণে তা নিয়ে ইলিনয় বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রিয়াজের মতামত নেন সেলিম হোসেন। পাশাপাশি বৃহস্পতিবার ভারতের বাজেট পেশের আগে ভারতীয় অর্থনীতির অবস্থা নিয়ে অঞ্জনা পাস্ট্রিচার রিপোর্টটি শোনাচ্ছেন সেলিম হোসেন।
অধ্যাপক আলী রিয়াজ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আনুষ্ঠানিকভাবে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিচ্ছেন আজ রাতে, মঙ্গলবার রাতে। তো নানান রকম কথাবার্তা হচ্ছে, বলা হচ্ছে তিনি অর্থনীতি নিয়ে, পররাষ্ট্রনীতি নিয়ে বেশি কথা বলবেন, অভিবাসন ইস্যু হয়তো আনতে পারেন। তো আপনার কি মনে হয় প্রথমবার এই ভাষণে তিনি কি বলতে পারেন?
আজকের যে ভাষণ, সেই ভাষণের যে অফিসিয়াল থিম, যে থিমটা হচ্ছে নিরাপদ, শক্তিশালী ও গৌরবময় আমেরিকা তৈরি, এটা হচ্ছে অফিসিয়াল থিম এবং সেটাকে কেন্দ্র করেই তিনি কথাবার্তা বলবেন বলে আমার ধারণা। সেক্ষেত্রে 5টা বিষয় আসবে বলে আমি অনুমান করছি। এর মধ্যে আপনি ঠিকই বলেছেন, অর্থনীতির প্রসঙ্গ আসবে, এর বাইরে আসবে অবকাঠামোর প্রশ্ন, অভিবাসনের প্রশ্ন, বাণিজ্যের প্রশ্ন এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন। আমার অনুমান যে 5টি বিষয় কোনো না কোনো ভাবে তিনি তার বক্তৃতায় গুরুত্ব দিয়ে উপস্থাপন করবেন এবং এর বিভিন্ন দিক তিনি আসলে তুলে ধরার চেষ্টা করবেন। এবং যে কোনো প্রেসিডেন্ট যা করেন, এক্ষেত্রে মিস্টার ট্রাম্প তাই করবেন, যে গত এক বছরে তার নেতৃত্বে তার প্রশাসনের গৃহীত কার্যক্রমের কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে দেশের পরিস্থিতির উন্নতি হয়েছে, সাফল্য হয়েছে, এগুলি বলবার চেষ্টা করবেন, এটাই আমার ধারণা আর কি। এবং ধরুন অর্থনীতির ক্ষেত্রে যেটা গুরুত্ব পাবে বলে মনে হচ্ছে, তিনি জোর দিয়ে বলার চেষ্টা করবেন যে দেশের এখন যে বেকারত্বের হার সেটা অত্যন্ত কম, অর্থনীতির অবস্থা বাড়ছে, বিশেষ করে এক্ষেত্রে সাম্প্রতিক কালে যে কর ব্যবস্থায় সংস্কার করা হয়েছে সেটার কথা তিনি হয়তো বলবেন। ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোর ক্ষেত্রে তিনি $1.7 trillion একটা অনুমোদন চাইবেন কংগ্রেসের কাছে। অভিবাসনের ক্ষেত্রে তিনি তার যে সাম্প্রতিক প্রস্তাব, সেটা হচ্ছে প্রায় 18 লাখ অভিবাসী যাদেরকে বৈধতা দেওয়ার প্রশ্নটা তিনি উত্থাপন করেছেন এবং তার বিনিময়ে তিনি যা চাচ্ছেন সেগুলো আসলে ডেমোক্রেটিক পার্টি গ্রহণ করছেন না, এটি ডাকা বা ড্রিমার্স অ্যাক্টের আওতায় আনার চেষ্টা করবেন। এবং তিনি হয়তো প্রস্তাব দেবেন যে হ্যাঁ, তিনি এই 18 লাখ বৈধভাবে নয় এমন অভিবাসীকে অ্যামনেস্টি দেবেন, তার বিনিময়ে তিনি কিছু চাইবেন। বাণিজ্যের ক্ষেত্রে যেটা হবে সেটা তিনি দেখাবার চেষ্টা করবেন যে কি করে তার আমেরিকা ফার্স্ট পলিসি ইতিমধ্যেই বাণিজ্যিকভাবে যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক হচ্ছে। এবং সর্বশেষ যেটা জাতীয় নিরাপত্তা প্রশ্ন, সেক্ষেত্রে আমার অনুমান যে তিনি আইসিএস এর পতন এর প্রসঙ্গ তুলবেন এবং আফগানিস্তানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে নীতি সেটা তারা বর্ণনা করেন, সফল হলে সেটা তুলে ধরার চেষ্টা করবেন। এগুলি হচ্ছে আমার কাছে মনে হয়েছে মোটা দাগে প্রেসিডেন্টের বক্তৃতা থাকবে।
আচ্ছা, ইতিমধ্যে প্রেসিডেন্টের বক্তৃতা নিয়ে বিশ্লেষকরা এবং ডেমোক্রেট দল থেকে নানান রকম কথাবার্তা বলা হচ্ছে। যেরকম চাকসমার বলেছেনই যে প্রেসিডেন্ট যা বলেন তিনি না বুঝে কথা বলেন, অনেকেও এই কথা বলেন, তার গ্রহণযোগ্যতাও মানে আমাদের জানা মতে সবচেয়ে সর্বনিম্ন অবস্থায় প্রেসিডেন্ট হিসাবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে। তো তার এই স্টেট অফ ইউনিয়ন ভাষণ প্রেসিডেন্টের গ্রহণযোগ্যতা বাড়ানোর একটি সূচক কিংবা দলের গ্রহণযোগ্যতা বাড়ানোর সুযোগ একটি। এবারকার ভাষণে এই দুটি বিষয় কি কতটা মানে ভালোভাবে প্রেসিডেন্ট ট্রাম্প নিতে পারবেন, পাবলিক সেন্টিমেন্ট তার পক্ষে নেওয়া এবং দলের মানে গ্রহণযোগ্যতা বাড়ানো ভোটারদের কাছে?
ট্রাম্পের ক্ষেত্রে যে কোনো কথা বলা একটু বিপজ্জনক, এই অর্থে যে শেষ পর্যন্ত কোন ট্রাম্প বক্তৃতা দিতে এসে হাজির হবেন আমরা তা জানি না। অর্থাৎ তিনি এক এক সময় এক এক রকম অবস্থান গ্রহণ করেছেন। ধরুন উদাহরণ হিসেবে আমি বলি, গত বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচিত হওয়ার অব্যবহিত পরে তিনি যখন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতা দিতে এলেন, তিনি যে বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতা থেকে মনে হচ্ছিল যে তিনি নির্বাচনকালীন সময়ে যে ধরনের বিভক্তির কথা বলেছেন তা থেকে তিনি বেরিয়ে এসেছেন এবং এখন সকলকে নিয়ে নেতৃত্ব দেওয়ার কথা বিবেচনা করছেন, এবং সেটা খুব কনসিলিয়েটরি স্পেস ছিল এবং সকলের কাছে গ্রহণযোগ্য এবং দুই দলের মধ্যে ঐক্য এবং বিভিন্ন কাজ করার জন্য সকলের সহযোগিতা ইত্যাদি প্রসঙ্গ ছিল। কিন্তু তারপরের এক বছর আমরা দেখেছি কিভাবে বিভক্তি তৈরি করার জন্য বিভিন্ন রকম আপত্তিকর এবং ক্ষেত্র বিশেষে বিপজ্জনক বক্তব্য দিয়েছেন, ফলে তার টোনটা কি হবে আমরা জানি না। তবে এটা আমরা মনে করতে পারি যে তিনি হয়তো তার বক্তৃতায় এই যে বিষয়গুলির কথা বলছিলাম, অর্থনৈতিক অবকাঠামো, অভিবাসন, বাণিজ্য, জাতীয় নিরাপত্তা, এগুলি দিয়ে তিনি বোঝাবার চেষ্টা করবেন যে তিনি আসলে কাদের কথা বলছেন এবং তার মধ্য দিয়ে তার যে বেইজ তার কাছে পৌঁছবার চেষ্টা করবেন। বেইজের বাইরে তিনি তার যে একেবারে কট্টর সমর্থক তাদের বাইরে তিনি কতটা যেতে চেষ্টা করবেন সেটা আমরা তার বক্তৃতা দেখলে বুঝতে পারবো। সাধারণত প্রেসিডেন্ট তাই করে, কিন্তু যেহেতু তার কর্মসূচিগুলির মধ্যেই আসলে কিছু কিছু বিভাজনের প্রশ্ন আছে, ভিন্ন মত আছে, সেহেতু তিনি কতটা পারবেন সেটা আমরা এই এই বক্তৃতার পরে দেখব। একটা বক্তৃতাতে সাময়িকভাবে তার হয়তো গ্রহণযোগ্যতা বাড়বে, কিন্তু কার্যক্রমের দিক থেকে পরবর্তী পদক্ষেপ, এবং বিশেষত আপনি যদি দেখেন যে যে পরিস্থিতিটা আছে যে বাজেটের প্রশ্নে এই এই ফেব্রুয়ারি মাসের 8 তারিখের পরে কি পরিস্থিতি দাঁড়াবে তাই আমরা জানি, এবং সেক্ষেত্রে প্রেসিডেন্ট কতটা নেতৃত্ব দিতে পারবেন তাও আমরা জানি না। ফলে এগুলি ওই পরবর্তী সময়ে দেখা যাবে। আর একটা বক্তৃতায় সাময়িক এই এই গ্রহণযোগ্যতা বাড়ায় খুব ইতিবাচক কিছু হয় আমার তো মনে হয় না।
সামান্য মানুষের মানে খুব সাময়িকভাবে একটা আশার সঞ্চার হয়।
হ্যাঁ, সাময়িকভাবে এক এক ধরনের মানে উচ্ছ্বাস তৈরি হয় এবং আশাবাদও তৈরি হয়। অনেকে ভাবেন যে হ্যাঁ হয়তো এরপরে আরো কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে যেগুলো মিলে সকলে মিলে সেটা সাফল্য অর্জন করা যাবে।
অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আলী রিয়াজ, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য
ধন্যবাদ আপনাকে।
এদিকে সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে ভারতের অর্থনীতি 7.5% বৃদ্ধি পাবে এবছর, আর এর ফলে ভারত বিশ্বের দ্রুত বর্ধমান অর্থনীতির দেশ হিসেবে পরিগণিত হবে। বিষয়টি নিয়ে অঞ্জনা পাসরিচা তার রিপোর্টে জানিয়েছেন, মুদ্রানীতি এবং কর সংস্কারের পর ভারতের অর্থনীতিতে খানিকটা ধাক্কা লাগলেও এই মুহূর্তে দারুণ চাঙ্গা ভারতীয় অর্থনীতি। তবে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধিতে ভারত সরকার খানিকটা চিন্তিত, কারণ ভারত আমদানি করা জ্বালানির উপর অনেকটাই নির্ভরশীল। ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামণিয়াম দেশের বার্ষিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশের সময় এমনটি বললেন।
The economy seems to be picking up quite nicely, quite robustly. I mean, several indicators of activity we've shown, manufacturing growth, even investment, exports, net private transfers, credit, they've all started to pick up. I mean, the direction is very good.
তিনি বললেন, অর্থনীতি নিঃসন্দেহে ইতিবাচক অবস্থায় রয়েছে, অর্থনীতি নিঃসন্দেহে ইতিবাচক অবস্থায় এগুচ্ছে, শিল্প ও নির্মাণ খাতের অগ্রগতি লক্ষণীয়, বিনিয়োগ ভালো অবস্থায়, রপ্তানি সহ সকল খাতই এগিয়ে যাচ্ছে, লক্ষণ খুবই ভালো। এশিয়ার তৃতীয় সর্ববৃহৎ অর্থনীতি ভারতকে নিয়ে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF খুব আশাবাদী। গত বছর ভারতের প্রবৃদ্ধি ছিল আশঙ্কাজনকভাবে কম, সেই অবস্থা থেকে একেবারেই ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় অর্থনীতি। 2015 সালে ভারত যেখানে চীনকে টপকে বিশ্বের দ্রুত ক্রমবর্ধমান অর্থনীতির দেশ হয়েছিল, গত বছর তা থমকে গিয়েছিল, এবার অবস্থা আবারও ভালো। ভারতের মতো বিশ্বের আরও যেসব দেশের অর্থনীতির সূচক দুর্বল হয়ে গিয়েছিল এবছর তারা ভালো করছে। অনেকে মনে করছেন গত বছর ভারতের মুদ্রা ও কর সংস্কারের কারণে অর্থনীতিতে একটা ধাক্কা লেগেছিল, ফলে প্রবৃদ্ধি কমে যায়। অরবিন্দ বলেন,
The impact, the temporary impact of demonetization and GST have dissipated. Corrective actions have taken.
তিনি বলেন, মুদ্রা হিতকরণ এবং কর সংস্কারের সাময়িক প্রভাব তো অবশ্যই পড়েছিল, ওগুলোর ধাক্কা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে এবং অর্থনীতি এই ধারায় এগিয়ে চলবে বলে আমি আশাবাদী। তবে সরকারি সূত্রের মতে ওই কর সংস্কারের কারণে করদাতাদের সংখ্যা অনেক বেড়েছে। প্রবৃদ্ধি ভারতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষ করে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করবার জন্য তা অবধারিত।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বিনিয়োগকারীদেরকে প্রশংসা করেছেন।
Globalization ke vipreet
forces of protectionism are raising their heads against globalization. Their intention is not only to avoid globalization themselves.
Pradhanmantri Narendra Modi bolechen sangrakshonbadi niti shoktishali hocche ebong bishwayoner proyash durbal hocche. Tobe Bharat byabshabanijer jonno sokolke ahoban janacche Bharat unmukto. অর্থনীতির অবস্থা যে ভালো হচ্ছে এটি মোদীর হিন্দু জাতীয়তাবাদী সরকারের জন্য অত্যন্ত সুসংবাদ, কারণ আগামী বছর জাতীয় নির্বাচন হবে এবং তাতে সবচেয়ে ভালো কাজে লাগবে এই বিষয়টি। অর্থনীতিবিদরা আশা করছেন সরকার এখন থেকে গ্রামীণ উন্নয়ন কর্মসূচি এবং ক্ষুদ্র ব্যবসা উন্নয়নের দিকে বেশি নজর দেবে। তারা মনে করেন বৃহস্পতিবার যে বাজেট পেশ হবে ভারতে সেখানে এই দুটি বিষয় থাকবে বলে তাদের ধারণা। ভারতের তরুণ এবং যুব সম্প্রদায় এই মুহূর্তে যেটি সবচেয়ে বেশি চায় সেটি হচ্ছে চাকরির সংস্থান। গ্রামীণ উন্নয়ন এবং ক্ষুদ্র ব্যবসা উন্নয়নের মাধ্যমেই তা বাস্তবায়ন করা সম্ভব। নরেন্দ্র মোদী মঙ্গলবার এক টুইটারে বলেন, ভারতের প্রতি গোটা বিশ্বে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে, তারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন ভারত সম্পর্কে। 2018 সালের বাজেটে ভারতের নতুন প্রাণশক্তির উন্মেষ দেখা যাবে, যা দেশের উন্নয়ন এবং মানুষের আশা পূরণের প্রতিচ্ছবি হয়ে থাকবে। ভারতের অর্থনীতির উপর গবেষণায় দেখা গেছে গ্রামীণ অর্থনীতি এবং কৃষি জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরা, বন্যা, অতিবৃষ্টি ইত্যাদিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে কৃষকদের কিভাবে সহায়তা করা যায় সেটিও ভারত সরকারের সাফল্যের অন্যতম প্রধান একটি বিষয় মনে করছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশে ড্রোন সহ এক আমেরিকান নাগরিককে আটক করা হয় কিন্তু পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ড্রোনটি জব্দ করা হয়েছে, এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন সহ একজন মার্কিন নাগরিককে 14 ঘন্টা আটক রাখা হয়। ড্রোনটি জব্দ করা হয়েছে। শুল্ক গোয়েন্দাদের দাবি, ড্রোনটি উচ্চ ক্ষমতা সম্পন্ন। এ ব্যাপারে শুল্ক দপ্তরের মহাপরিচালক ডক্টর ময়নুল খান এই প্রতিনিধিকে জানান মার্কিন নাগরিক মার্ক রুমাম কুট রোবস্কি এক সপ্তাহ আগে ঢাকায় আসেন। এখানে কয়েকদিন অবস্থানের পর সোমবার দিবাগত রাত 1টায় ড্রোনটি নিয়ে তিনি ফেরত যাচ্ছিলেন। এ সময়টি গোয়েন্দাদের নজরে আসে।
মিস্টার মার্ক যাওয়ার পথে ব্যাগেজে ব্যাগেজ তল্লাশির একটা পর্যায়ে, বিশেষ করে স্ক্যানিং এ এটা ধরা পড়ে। ধরা পড়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে তিনি এটা কবে এনেছেন। তিনি বলেছেন যে এক সপ্তাহ আগে এসেছেন, বাইরে থেকে এটা আনা হয়েছে কিন্তু তিনি ডিক্লার করেন নাই। ডিক্লার না করাতে একটা কাস্টমস সংক্রান্ত অপরাধ সংঘটিত হয়েছে। আর এটি যখন উদ্যয়ন করেন, উদ্যয়নের সময় তিনি ভিডিও চিত্র ধারণ করেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে। এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে আপনি উদ্যয়ন করার আগে সিভিল এভিয়েশন অথরিটির অনুমতি নিয়েছেন কিনা। তিনি বলেছেন কোনো অনুমতি নেয়নি, যার জন্য আমরা দেখেছি যে এখানে কাস্টমস সংক্রান্ত অপরাধ সংঘটিত হয়েছে।
চায়না সাউদার্ন এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে করে চীনের ওয়াংজু হয়ে যুক্তরাষ্ট্রে ফেরার কথা ছিল মিস্টার মার্কের। মইনুল খান জানান মার্ক রুমামের ড্রোনটিতে 9টি ক্যামেরা রয়েছে। এই ড্রোন উড়িয়ে তিনি বাংলাদেশের বিভিন্ন স্থানের স্থির চিত্র ও ভিডিও করেছেন। ড্রোন আমদানি নিষিদ্ধ পণ্য, কর্তৃপক্ষের অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং দেশের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ড্রোনটি জব্দ করা হয়। ড্রোনটির মেমোরি কার্ড পরীক্ষা করে দেখা হচ্ছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে, তবে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর মিস্টার মার্ককে ছেড়ে দেওয়া হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
গত বছর বেশ কয়েকটি বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি। ওই ঘোষণা অনেককে হতবাক করেছে। ইরাক এবং সিরিয়ায় স্থানীয় বাহিনীকে সহায়তা করার মধ্য দিয়ে ইসলামিক স্টেটকে পরাস্ত করা ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান সাফল্য। মাহিয়ামা দিলওয়ারের রিপোর্ট থেকে বিস্তারিত শোনাচ্ছেন সেলিম হোসেন।
গত বছর বেশ কয়েকটি বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি। ওই ঘোষণা অনেককে হতবাক করেছে। জেরুজালেমের অবস্থান এবং ইসরায়েল ফিলিস্তিন শান্তি সমঝোতার ভিত্তিতে যে হওয়ার আলোচনা চলছিল তাতে বাধা পড়েছে। ওদিকে আবার ইরান সরকার বিরোধী বিক্ষোভের সমর্থন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত এক বছর ধরে তিনি ইরানের সঙ্গে প্রেসিডেন্ট ওবামার করা পারমাণবিক চুক্তিরও সমালোচনা করে আসছেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতি পক্ষপাতদুষ্ট হওয়ার অভিযোগ তুলে নেটোর সমালোচনা করেছেন তিনি। তিনি যুক্তরাষ্ট্রকে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ থেকে তুলে নিয়েছেন। ইসরায়েল প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা যেমন তিনি বলেন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার এখনই উত্তম সময়। এই ঘোষণায় অনেকে অবাক হয়েছেন, যেমন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। গুটেরেস বলেন, দুই রাষ্ট্র সমাধানের কোনো বিকল্প নেই, কোনো প্ল্যান বি নেই। ট্রাম্পের ঘোষণার প্রতিবাদ হয়েছে, অনেকেই বলছেন জেরুজালেমের ভবিষ্যৎ নির্ধারিত হওয়া উচিত সমঝোতার ভিত্তিতে। সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের গবেষক রুডি ডেলিয়ন যেমনটি বলেন, তিনি বলেন ট্রাম্প প্রশাসনের প্রকৃতিটাই এমন, এটি গতানুগতিক নয়, সবসময় তা নীতিমালা ভিত্তিকও হয় না। উত্তর কোরিয়া বিষয়ে, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বিষয়ে, প্যারিস জলবায়ু চুক্তির বিষয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ভিন্নভাবে এগিয়ে নিচ্ছেন, হেরিটেজ ফাউন্ডেশনের নীল গার্ডিনার যেমনটি বললেন। তিনি বললেন ইরাক এবং সিরিয়ায় আইসিস বিরোধী যুদ্ধে এটা খানিকটা পরিষ্কার হয়ে গেছে, অবশ্য সেখান থেকে আইসিস পরাস্ত হয়েছে। উত্তর কোরিয়া বিষয়েও তাই দেখা গেছে, ইরান বিষয়েও তিনি দ্রুত এবং আক্রমণাত্মকভাবেই এগুচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সমর্থকদেরকে নির্বাচনী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করতে গিয়ে এই আক্রমণাত্মকভাবে এগুনোর কথা বলেই ইরান ইস্যুসহ অনেক ক্ষেত্রেই জটিলতার সৃষ্টি করেছেন, তিনি বললেন রুডি ডেলিয়ন। তিনি বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের 70 বছর পর আমেরিকা তার নিরাপত্তা এবং বিশ্বের উপর নির্ভর করছে দুটি প্রধান বিষয়ে, একটি হচ্ছে কূটনীতি এবং অপরটি সামরিক শক্তি। এখন এর একটি অর্থাৎ কূটনীতিকে সরিয়ে নিতে পারেন, অন্য বিকল্প দেখতে পারেন। জুন মাসে প্রেসিডেন্টের প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত ঘোষণা থেকে শুরু হয় ট্রাম্পের আক্রমণাত্মক কর্মকাণ্ডের সূচনা। রুডি ডেলিয়ন যেমনটি বললেন, তিনি বললেন কোনো বিকল্প চিন্তা না করে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়াটা সঠিক হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। অনেকে বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে পররাষ্ট্রনীতিতে অনেক পরিবর্তন এনেছেন, নীল গার্ডিনার এ প্রসঙ্গে বললেন। তিনি বললেন বিচ্ছিন্নকরণ যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী পররাষ্ট্রনীতির প্রয়াস, যা প্রেসিডেন্ট ট্রাম্প মানেন না। অনেকেই বলেন এই প্রশাসন বিচ্ছিন্নকরণ প্রক্রিয়ায় দেখবে একসময় আমেরিকা গোটা বিশ্ব থেকে দূরে সরে যাচ্ছে। বিচ্ছিন্নকারী বা ঐতিহ্যবাদী যাই বলুন না কেন, ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে তাঁর দ্বিতীয় বছরে মিত্রদেরকে হয়তো দেখা যাবে সদা সতর্ক, এমনকি উদ্বিগ্ন। সেলিম হোসেন, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সোমবার ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সর্বশেষ অবস্থা জানতে কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহিদুল ইসলাম।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনার কারণ কি এবং দুর্ঘটনায় হতাহতের সবশেষ অবস্থা কি তা জানতে আমরা এখন কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে। গৌতম গুপ্ত, শুরুতে কি আপনি আমাদেরকে জানাবেন যে দুর্ঘটনায় এখন পর্যন্ত কতজন মারা গেছেন এবং কতজন আহত হয়েছেন?
গতকাল রাত পর্যন্ত যখন উদ্ধার কাজ বন্ধ করা হয় অন্ধকার হয়ে যাওয়ায়, তখনও পর্যন্ত 36টি মৃতদেহ পাওয়া গিয়েছিল। আজকে সারাদিনে আরো 6 বেড়েছে, তার মানে হলো 42, কিন্তু সম্ভবত এটাই শেষ নয়। এখনো অনেক নিখোঁজ মানুষ রয়েছেন, তাদের পরিবার বন্ধু বান্ধব তারা হাসপাতালে হাসপাতালে খুঁজে বেড়াচ্ছেন যে তার বন্ধু গেলেন কোথায়।
আমরা জেনেছি যে ঘটনাস্থলে মানুষজন বিক্ষোভ করেছেন, এই বিক্ষোভের কারণ কি?
আমি একটা ছোট্ট যদি টাইম শিডিউল দিই, সকাল 7:15 বাসটা দুর্ঘটনাগ্রস্ত হয়ে জলে পড়ে। 8 নাগাদ স্থানীয় লোক হইচই শুনে বেরিয়ে এসে নিজেরা হাত লাগাতে শুরু করেন। কিছু জেলে নৌকো ছিল, তারা কয়েকজনকে উদ্ধার করে। এরপর 8:30 প্রথম সিভিল ডিফেন্সের টিম আসে, কিন্তু তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিল না, ক্রেন ছিল না, তাদের এই যে ডুবুরি ছিল না, কাজে কাজ এগোয়নি। ক্ষোভের প্রথম প্রকাশটা হলো 10:30 নাগাদ, তখন পুলিশের গাড়ি ভাঙচুর হলো, অন্যান্য স্বাস্থ্য অধিকর্তা এবং অন্যরা যে গিয়েছিলেন তাদের ওপর ইট পাথর নিয়ে আক্রমণ হলো। দ্বিতীয় ক্রেনটা পৌঁছতে 12 বাজলো, কিন্তু সেটা কাজে লাগলো না। এই যেখানে পরিস্থিতি, সেখানে মানুষ যে ক্ষুব্ধ হয়ে উঠবেন তাতে সন্দেহ কি। তবে একই সঙ্গে একটা কথা বলে নেওয়া ভালো, একটা বাস তার দরজা জানলা বন্ধ, মাত্র কয়েকজন লোক কোনোভাবে দরজা জানলা ভেঙে বেরিয়ে এসছেন। এইরকম একটা বাস যখন জলে পড়ে ডুবে যায়, সেখানে অন্তত 30 ফুট গভীরতা, সেখানে ভেতরকার মানুষগুলো কতক্ষণ বেঁচে থাকা সম্ভব? কাজে যে ব্যবস্থায় থাকুক না কেন, যদি ঘটনাচক্রে 1 মিনিটের মধ্যেও উদ্ধারের চেষ্টা শুরু হতো, কজন মানুষকে বাঁচানো যেত, এটা কিন্তু একটা বড় প্রশ্ন।
শোনা যাচ্ছে যে চালক মোবাইলে কথা বলছিলেন, এ বিষয়ে আপনি কি জানেন এবং এ বিষয়ে ভারতে কি আইন রয়েছে?
চালক মোবাইলে কথা বলছিলেন, এটা হচ্ছে যারা বেঁচে গিয়েছিলেন কয়েকজন বাসের যাত্রী, তারাই অভিযোগ করেছেন যে তার ডান হাতে ছিল মোবাইল কানে এবং বাহাত দিয়ে তিনি একা স্টিয়ারিং সামলাচ্ছিলেন। এটাই যা হয় স্টিয়ারিং, গাড়ির স্টিয়ারিং তো দু হাতে ধরে চালানোর নিয়ম, এক হাত হলে যা হয় সঙ্গে সঙ্গে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। এখন মোবাইল, জবে থেকে মোবাইল এরকম হাতে হাতে উঠেছে কবে, 10 বছর 15 বছর? এবং প্রথমে যখন দেখা গেল গাড়ি চালানোর, শুধু বাস কেন, যে কোনো ধরনের গাড়ি চালাতে গিয়েও মানুষ মোবাইলটা বেজে উঠলে সে আর ধৈর্য রাখতে পারছে না যে তার গাড়িটা যে রাস্তার একদিকে দাঁড় করিয়ে সে কথা বলবে তা হচ্ছে না, সে গাড়িও চালায় সে মোবাইলে কথাও বলে, এটা বেআইনি কোনো সন্দেহ নেই, কিন্তু কেউ মানে না। আসল সমস্যাটা বোধ হয় মানুষের ধৈর্য কমে গেছে, অপেক্ষা করতে পারছে না। এই ঘটনা ঘটার পর এই বিভিন্ন সরকারি যে কোম্পানি, একটা সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট, একটা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ইত্যাদি যেগুলো সরকারি বাস সংস্থা রয়েছে, তারা বলেছে যে কাউকে যদি, কোনো ড্রাইভারকে যদি দেখা যায় সে মোবাইলে কথা বলছে গাড়ি চালাতে চালাতে, তার লাইসেন্স 4 মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হবে। কিন্তু এখানে মানুষের নিজের চৈতন্য না হলে তো কোনো উপায় নেই, এবং শুধু বাস কেন, হ্যাঁ সেখানে একজন লোকের ওপর নির্ভর করছে অনেকগুলি প্রাণ, কিন্তু যার নিজের গাড়ি চালাচ্ছে সেখানে, সেখানে তো মানুষ একই রকম দায়িত্বজ্ঞানহীন কাজ করছে।
চালকের শাস্তির কোনো বিধান কি নেই ভারতের?
ওইটাই শাস্তি, অর্থাৎ তার মাইনে টাইনে কমে গেল, এ হলো। আর সেটা তো হচ্ছে বাসের চালক, এটা তো করে যে কোনো লোক শুধু নিজের বিপদে পড়বে না, রাস্তার অন্য লোককে সে বিপদে ফেলবে। এখনো পর্যন্ত তার জন্য ওই অসাবধানে গাড়ি চালানোর যা শাস্তি টাস্তি আছে, যা বিধান আছে, এই সমস্ত আছে। এই মোবাইলের দ্বারা দুর্ঘটনা ঘটানোর জন্য আলাদা কোনো নিয়ম আছে বলে তো শোনা নেই।
মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়েছিলেন, তিনি কি বললেন?
তিনি যখন গেছেন তখন কিন্তু বিকেল হয়ে গেছে, 4:30 নাগাদ পৌঁছেছেন, আর এখানে 5:30-5:30 মধ্যেই অন্ধকার হয়ে যায়। তিনি হেলিকপ্টারে গেছেন কলকাতা থেকে, তিনি তার আগে অন্য জায়গায় একটা মিটিং এ ছিলেন, সেখান থেকে অন্য কাজকর্ম বাতিল করে ওখানে চলে যান, এবং তখন উনি সোজা ঘটনাস্থলে যান, মানে ওই যে সেতু ভেঙে পড়ে গেছে সেইখানে, ওখানে খানিকক্ষণ থেকে কি হচ্ছে না হচ্ছে একটু দেখে লোকজনকে একটু তাড়া দিয়ে, অর্থাৎ ওর ওই তাড়া দেওয়াটা বা উনি আসছেন শোনবার পর একটা কাজে কম্বে গতি এসেছিল, এটা কোনো সন্দেহ নেই। তারপর উনি হাসপাতালে যান, মুর্শিদাবাদ যেটা গভর্নমেন্ট হাসপাতাল সরকারি, সেখানে গিয়ে আহত টাহতদের চিকিৎসা ব্যাপারে খোঁজ খবর করেন, তারপর চলে যান। কিন্তু এটা কি একটা বন্দোবস্ত যে রাজ্য, কোনো বড় ঘটনা ঘটলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ছুটে যেতে হবে, তবে আধিকারিকরা কাজে কম্বে একটু গতি দেখাবেন?
এরকম দুর্ঘটনা প্রতিরোধে ভারতে কি ধরনের আইন রয়েছে অথবা কি ধরনের পরিকাঠামো রয়েছে?
আমাদের পরিকাঠামো, আমি যদি পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ থাকি, একটা তো হচ্ছে জাতীয় স্তরের যেটা বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেটা প্রত্যেক রাজ্যেই তার শাখা থাকে, আর এছাড়াও রাজ্যের নিজস্ব বিপর্যয় মোকাবিলা বাহিনী, এই দুই বাহিনী মিলে রাজ্যে প্রায় 1,200 লোক আছেন। সাধারণত যে জেলায় এদের রাখা হয় ভাগ করে করে, সেই জেলার কাছাকাছি অংশে সেখানে কি পাহাড়ে ধস নামার বিপদ বেশি, না সেখানে দীঘার মতো জায়গায় সেখানে সমুদ্রে চান করতে গিয়ে ডুবে যাওয়ার রিস্ক আছে, নাকি অন্যান্য জেলা যেখানে নদী বহুল জেলা, যেখানে এই যেমন মুর্শিদাবাদে ঘটলো, সেখানে এই ধরনের দুর্ঘটনায় মানুষের নদীতে ডুবে যাওয়ার ব্যাপার আছে, সেইভাবে প্রশিক্ষণ দেয়া হয়। কিন্তু প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে তো যন্ত্রপাতিও লাগে, ধরুন ক্রেন, বাস একটা ভারী জিনিস, তারপর তার মধ্যে ডুবে যাওয়া মানুষের ভার যোগ হয়েছে, কাজে সে বাসকে ক্রেনে করে তোলা মানে কিন্তু একটা খুব বড় ব্যাপার। শেষ পর্যন্ত 140 টন একটি ক্রেন, সেটা বেসরকারি সংস্থার, সেটা জোগাড় করে আনতে আনতে কয়েক ঘন্টা কেটে যায়। কাজে এগুলো আমি গোড়াতেই যেটা বললাম, এই ধরনের ঘটনা ঘটলে দুর্ঘটনাগ্রস্ত মানুষদের বাঁচানোর সম্ভাবনা শূন্যের কাছাকাছি। কিন্তু তবু তার আত্মীয় বন্ধু সবাই তো চান যে আচ্ছা ঠিক আছে মারা গেছে, কিন্তু এবার আমি তার দেহটা পেতে চাই, আমার বন্ধু সত্যিই মারা গেছে না কোনোভাবে বেঁচে গেছে সেটা আমি জানতে চাই, ওইখানে মানুষ অধৈর্য হয়ে যায়।
প্রতি বছর ভারতে সড়ক দুর্ঘটনায় কি পরিমাণ মানুষ মারা যান, এমন কোন পরিসংখ্যান কি আমাদের জানাতে পারেন?
ওরকম নেই, কিন্তু একটা বলতে পারি, সারা দেশের যে হাইওয়ে গুলো আছে সেখানে প্রতি মিনিটে 17 জন করে মারা গেছেন গত বছরের হিসেবে, এবং এটা বাড়ছে ছাড়া কমছে না।
যেহেতু প্রতি মিনিটে 17 জন করে মারা যাচ্ছে হাইওয়েতে,
শুধু হাইওয়েতে, হ্যাঁ
জি, সেক্ষেত্রে ভারতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, এবং যারা হতাহত হন তাদের জন্য ক্ষতিপূরণ অথবা চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা কি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আছে?
শুধু কেন্দ্রীয় সরকার বলে না, সাধারণত এগুলো রাজ্য সরকারই ব্যবস্থা করেন, যে রাজ্যের মধ্যে ঘটনা ঘটেছে সেটা কলকাতা শহরেই হোক কিংবা সেটা শহরের বাইরে হাইওয়েতে হোক, সাধারণত সরকারি হাসপাতালে নিয়ে গেলে এদের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে সেই চিকিৎসার মান নিয়ে সবাই সন্তুষ্ট নাই হতে পারেন। আর যেমন পশ্চিমবঙ্গে আমাদের বছরখানেক ধরে সেফ ড্রাইভ সেভ লাইফ এই একটা স্লোগান দিকে দিকে টাঙিয়ে দেওয়া হয়েছে, রেডিওতে টিভিতে প্রচারে বলা হচ্ছে, অর্থাৎ চালককে সতর্ক করা। শুধু চালক কেন, যে পথচারী তিনিও যদি ফুটপাথ না মেনে মাঝখান দিয়ে যান তাহলে তিনিও তো দুর্ঘটনা দেখে আনবেন।
আপনি বলছিলেন যে সড়ক দুর্ঘটনার পরে মৃতদেহ উদ্ধার অথবা অন্য যেসব ব্যবস্থা নিতে হয় তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা ভারতের রাজ্যগুলো নেই। কি ভারত অর্থনৈতিকভাবে বেশ প্রবৃদ্ধি অর্জন করছে, তাহলে কেন এই বিষয়ে সরকার অথবা রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছে না?
না, যেটুকু উদ্যোগ নিয়েছে সেটা যথেষ্ট নয় এইটুকু বলতে পারি। তারা সড়ক দুর্ঘটনা এমনই একটা ব্যাপার যেটা কয়েক মিটার অন্তর অন্তর তো ব্যবস্থা থাকে না, যে কিছু একটা ঘটনা ঘটলে সেটার উদ্ধারের, কাজেই যত বেশি রাখা যায় ততই মঙ্গল, কিন্তু এরও একটা সীমা আছে। কলকাতার মধ্যে হলে থানা পুলিশ আছে, অ্যাম্বুলেন্স আছে, দমকল আছে, সেটা যেমন তাড়াতাড়ি হবে, একটা ফাঁকা রাস্তায় যেখানে তার দুদিকে ধুধু প্রান্তর সেখানে হলে সাহায্য আসতে অনেক দেরি হবে, এ হচ্ছে সমস্যা।
গৌতম গুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ।
বৃহত্তর কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে 42তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সম্পর্কেই বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা পরমাশিস ঘোষরায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। এবারের বইমেলায় থাকছে 605টি বইয়ের স্টল ও 200টি লিটল ম্যাগাজিনের টেবিল। আগামী 11 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। মেলার সময় প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রির 8টা। এবারের বইমেলার ফোকাল থিম ফ্রান্স। এসেছেন ফ্রান্সের তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রীমতী ফ্রাঁসোয়া নাইসিন। এছাড়াও বইমেলায় ফ্রান্সের প্রতিনিধিরা উপস্থিত থাকছেন। এছাড়াও আসছেন আমেরিকার কবি বব হলম্যান সহ রাশিয়া, কলম্বিয়া, অস্ট্রেলিয়া, স্পেন ও স্কটল্যান্ডের সাহিত্যিকরা। সেই সাথে বাংলাদেশের 36টি স্টল থাকছে। আগামী 3রা ফেব্রুয়ারি বাংলাদেশ দিবস পালন করা হবে কলকাতা বুক ফেয়ারে। আসবেন বাংলাদেশের অতিথি শিল্পীরাও। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বলা হয়ে থাকে যে কোনো কিছু করার দৃঢ় আকাঙ্ক্ষা থাকলে এবং প্রাণপণে চেষ্টা করলে যে কারো পক্ষেই তা অর্জন করা সম্ভব। পাকিস্তানে এমনই একজনের লক্ষ্য হল খাড়া পাহাড় আরোহণ করা, যদিও সে চোখে দেখতে পায় না। বিষয়টি নিয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা আলি রানার প্রতিবেদনটি বিস্তারিত শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত এবং শাহাদত হাসান হোসেন সবুজ।
দেখুন জয়তী, আমরা শারীরিকভাবে অনেক সক্ষম, তারপরেও কিন্তু আমাদের অভাব এবং অভিযোগের কোনো অন্ত নেই। এটা বলছি এই কারণেই ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক আলী রানার প্রতিবেদনটি দেখতে যেয়ে এই কথা ভাবছিলাম।
এ কথা সবাই বিশ্বাস করে যে যদি কোনো মানুষের যথেষ্ট সাহস থাকে এবং সে কোনো কাজে প্রাণপণ চেষ্টা করে, তাহলে কিন্তু সব কিছুই অর্জন করা তার পক্ষে সম্ভব হয়।
হ্যাঁ, অভাব অভিযোগগুলো অনেক কমে যায় সেক্ষেত্রে।
মনের এই যে জোর, এটাকে সম্বল করে পাকিস্তানের এক যুবক দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও কিন্তু পাহাড়ে চড়তে সক্ষম হয়েছে। এই নিয়েই কি আজকে আমাদের আলোচনা চালিয়ে যাব?
হ্যাঁ, এই প্রতিবেদন থেকেই আমরা শুনব। তো প্রথমে আমরা শুনি অন্ধ পর্বতারোহী হায়দার আলী, যে কিনা পাকিস্তানে রয়েছে, তার কথাটি আমরা শুনে নেই।
হাম জব ইয়ে করতে হ্যায় তো হাম লোগ,
When I do this, I do not see anything, but because of this, I do not fear height.
যখন আমি পাহাড় বেয়ে উপরে উঠি, আমি চোখে কিছুই দেখতে পারি না। এই কারণে উঁচিতে উঠার কোনো ভয় কিন্তু আমার মধ্যে নেই।
হায়দার আলী 5 বছর বয়সে তার দৃষ্টিশক্তি হারায়। তার এই দৃষ্টিশক্তিহীনতা কিন্তু উঁচু পাহাড়ে ওঠার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি।
হ্যাঁ, সত্যি তাই। মানুষের সামনে যখন কোনো প্রতিবন্ধক তৈরি করা হয়, সেটা কিন্তু আসলে তার মনের জোরকে বাড়িয়ে দেয় অনেক গুণ। মানুষ এমন একটি প্রাণী, তাকে কোনো কিছু দিয়ে আটকানো
যায় না,
তো বাধা অতিক্রম করে সামনের দিকে যাবেই।
যেমন ধরো এই হায়দার আলীর ক্ষেত্রে পাঁচিল বেয়ে ওঠা অথবা পর্বতারোহণ বলো, বিপজ্জনক জলস্রোত
পাড়ি দেয়া, ভুরি যে দড়ির উপর দিয়ে হাঁটা, সবই কিন্তু পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে সে করছে।
হ্যাঁ, ঠিক তাই। আর এই হায়দার আলী আরো বলছে যে
ইয়াহা পে ক্লাইম কর রাহা হুঁ, রক পে
ক্লাইম, আই এম ক্লাইম্বিং হিয়ার অর ক্লাইম্বিং অন এ রক, আই হ্যাভ সাকসেসফুলি কনকারড হাইটস অফ 3000 মিটারস।
আমি এখানে পর্বত আরোহণ করছি, পাহাড় বেয়ে উপরে উঠছি সফলভাবে, 3000 থেকে 3500 মিটার উপরে উঠেছি।
দেখো, পাহাড়গুলোকে অনুভব করে উপর থেকে নিচে নেমে আসা যে কোনো সক্ষম লোকের পক্ষেও কি খুব সহজ হয় বলো?
না, মোটেও নয়। আমরা যারা সক্ষম, যারা পর্বত আরোহণ করে, আমরা দেখেছি কি কষ্ট এবং মানসিক শক্তি, শারীরিক শক্তি সবকিছু মিলিয়ে তাদের কিন্তু সেই পর্বত আরোহণ করতে হয়, এবং সেখানে নানা ধরনের প্রযুক্তিও ব্যবহার করে, নানান ইকুইপমেন্ট সেখানে ব্যবহার করা হয়।
আর এই ব্যাপারে কিন্তু আলী আরো বলেছে যে তার এই অন্ধত্বই এই দুঃসাহসিক খেলাগুলির সাফল্যের একটা চাবিকাঠি।
এই যে দেখুন, প্রতিবন্ধকতাই সে জয় করেছে, প্রতিবন্ধকতাই তার কাছে কিন্তু প্রতি মুহূর্তে শক্তি হিসেবে দাঁড়িয়েছে।
আলী আরো বলছে যে, শুনে নি,
disability jo hai wo koi aisi
thing disability is not something that could stop you from anything, it is the attitude of society which could make you able.
Sharirik akkhomota apnake kono kichu kora theke biruto rakhte parbe na. Samajer niyomi amader kauke sokkhom bole, abar kaukei অক্ষম আখ্যা দেয়। ঠিকই কিন্তু বলছে আলী, এই সমাজ অনেক ক্ষেত্রেই বলে দেয়, নির্ধারণ করে, সামাজিক মানুষচিত্রটাকে তৈরি করে দেয়।
হ্যাঁ, এই ব্যাপারে হায়দার আলীর যে প্রশিক্ষক, তিনি বলছিলেন যে তার শিক্ষার্থীর এই যে আগ্রহ, ধৈর্য আর সক্ষমতা, এগুলি দেখে তিনি মুগ্ধ হয়েছেন। এবং এই মিস্টার মোহাম্মদ তাহির, উনি হচ্ছেন আর কি আলীর শিক্ষক, উনি বলেছেন যে আলীকে পাহাড়ে বেয়ে ওঠার শিক্ষা দেওয়াটা উনার কাছে খুবই সহজ ছিল, যদিও তুমি আমি মনে করতে পারি যে একজন অন্ধ মানুষকে পাহাড়ে ওঠা কিভাবে তিনি শেখালেন। তো এ ব্যাপারে মিস্টার মোহাম্মদ তাহির কি বলছিলেন, চলো আমরা শুনে আসি।
আলীকে যদি কোনো নির্দেশনা দিতে হয়, তাহলে আমরা বলি ঘড়ির কাঁটাটি 3 ঘন্টার দিকে যেদিকে সেদিকে হাত প্রসারিত করো, তাহলে ঠিক পাথরটি শক্ত করে তুমি ধরতে পারবে। তবে আসল কথা হচ্ছে, স্বভাব সুলভ ভাবেই কিন্তু সে খুব বুদ্ধিমান।
এ ব্যাপারে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলী কিন্তু এখন পড়াশোনা করছে, কিন্তু তার প্রশিক্ষক মনে করেন যে দুঃসাহসিক খেলায় আলীর এই যে অসীম আগ্রহ, এটাই কিন্তু তাকে জীবনের সর্বক্ষেত্রে সাফল্য এনে দেবে।
সত্যি আলীর এই বিষয়টি কিন্তু আমাদেরও মানসিক অনুপ্রেরণা দেয়, কারণ দেখুন, একে অন্ধত্ব, এর মধ্য দিয়ে সে শারীরিক কসরত দেখাচ্ছে, একই সাথে কিন্তু সে তার পড়াশোনাটাও চালিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে বলতেই হয়, কোনো শারীরিক প্রতিবন্ধকতা অথবা যে কোনো প্রতিবন্ধকতাই আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায় না।
আমাদের সাপ্তাহিক নিয়মিত পরিবেশনা নারী কণ্ঠ প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবারের এই নিয়মিত পরিবেশনায় আমরা তুলে ধরব নারীর জীবনের নানা কাহিনী। নারী কণ্ঠ শোনার আমন্ত্রণ রইল।
শ্রোতা বন্ধুরা, এবারে শুরু হচ্ছে ইংরেজি শেখার সাপ্তাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার।
আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম এভরিডে গ্রামারে। আর ইংরেজি শেখার এই ধারাবাহিকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি আনিস আহমেদ, আমার সঙ্গে থাকছে
আমি সাবরিনা চৌধুরী।
ইংরেজি ব্যাকরণ বিষয়ক এই অনুষ্ঠানে আজ তাহলে আমরা ব্যাকরণের আরেকটি দিক নিয়ে আলোচনা করব।
এটাও কি খুব একটা কনফিউজিং ব্যাপার হবে?
না, এটা অপেক্ষাকৃত সহজ ব্যাপার। সিম্পল পাস্ট টেন্সে প্রশ্নের ইয়াস এবং নো কোশ্চেন করা।
যেমন
যেমন ধরো এই বাক্যটা,
Did you walk to work again?
Yes, I did. এখানে তো কাভে লুসিয়াকে বলছে সে কি পায়ে হেঁটে এসেছে। ও উত্তর দিল হ্যাঁ। তবে এটা তো সহজ, কিন্তু এই বাক্যের স্ট্রাকচারটা কি হবে তাহলে?
অতীতকালে মানে পাস্ট টেন্সে কোনো কাজের বিষয়ে প্রশ্ন করার স্ট্রাকচার সম্পর্কে বলা হচ্ছে
The structure is did plus subject plus main verb.
কি বুঝতে পারছো?
হ্যাঁ, স্ট্রাকচারটা হচ্ছে did এর পরে বাক্যের কর্তা বা সাবজেক্ট এবং মেইন ভার্ব বসিয়ে প্রশ্ন করা।
ঠিক তাই। আর এর উদাহরণটা হলো
Did you walk to work again?
Did it rain last week?
হ্যাঁ, তাই তো। এখানে দেখলাম যে প্রথমে did verb, তারপরে বাক্যের subject you, তারপর main verb।
আর দ্বিতীয় বাক্যে তো you নেই?
না, তা তো নেই।
তাহলে subject কোনটা?
আমার মনে হচ্ছে এখানে বোধহয় subject হচ্ছে it।
হ্যাঁ সাবরিনা, একদম ঠিক বলেছ। আচ্ছা এবার বলো এই দুটো বাক্যে কোন দুটো মেইন ভার্ব?
মেইন ভার্ব হচ্ছে ওয়াক এবং রেইন। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন ছিল। আমি তো জানতাম যে রেইন হচ্ছে নাউন, কিন্তু এখানে তো মেইন ভার্ব, এরকমটা কেন হচ্ছে?
আসলে কি জানো, একটা বাক্যে কোন ভার্বটা কোন পার্ট অফ স্পিচ হবে সেটা নির্ভর করছে বাক্যে তার অবস্থান এবং ভূমিকার উপর।
যেমন
যেমন ধরো We had rain most of last summer. এখানে rain কিন্তু noun. আবার আমাদের উদাহরণের বাক্যে কাভে যে জিজ্ঞেস করলো Did it rain last week? সেখানে আবার rain হচ্ছে verb.
এবার ব্যাপারটা পরিষ্কার হলো, কিন্তু উত্তরের স্ট্রাকচারটা কি হবে?
উত্তরের স্ট্রাকচারটা হবে এরকম.
And to answer these questions also in yes or no format, You would either say, yes, personal pronoun, did, or no, personal pronoun.
তাহলে বুঝতে পারছো যে উত্তর দেওয়ার স্ট্রাকচারটা হচ্ছে yes এবং personal pronoun, তারপর did, কিংবা উত্তর যদি নেতিবাচক হয় তাহলে হবে no এবং personal pronoun, তারপর didn't. এবার সাবরিনা, আমি তোমাকে past tense প্রশ্ন করছি, তুমি yes, no দিয়ে উত্তর দাও তো।
ঠিক আছে।
Did you come to office yesterday?
Yes, I did.
Did you watch the movie last week?
No, I didn't.
বাহ, একদম ঠিক হয়েছে তোমার উত্তরগুলো। এবার শোনো, স্টেটমেন্ট বা সরল বড় বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করার এক্সাম্পল এবং তার উত্তর।
Susan studied English in high school. And second, I saw Stephen at dinner last night. How would you form a simple past yes or no question? Simple. For the first one, the question would be, did Susan study English in high school? And the answer would be, yes, she did. And for the second one, did you see Stephen at dinner last night? And you would say, yes, I did.
হ্যাঁ, এটা তো বোঝা গেল যে প্লেন সেন্টেন্স, কোশ্চেন্স অ্যান্ড ইয়েস নো বিষয়ক সংক্ষিপ্ত উত্তর। কিন্তু একটা ব্যাপার আমার জানার ছিল।
কোনটা?
আমরা কি সংক্ষিপ্ত উত্তর না দিয়ে সম্পূর্ণ উত্তরটা দিতে পারি কিনা?
যেমন
যেমন ধরুন, ডিড সুজান স্টাডি ইংলিশ ইন হাই স্কুল, এর উত্তরে বলা হয়েছে ইয়েস শি ডিড। কিন্তু আমি যদি এভাবে বলি ইয়েস সুজান স্টাডিড ইন হাই স্কুল, তাহলে কি ভুল বলা হবে?
না, ভুল বলা হবে না মোটেই, সেটা ঠিকই আছে। তবে সাধারণত ইয়েস নো কোশ্চেন জাতীয় প্রশ্নের উত্তর সংক্ষিপ্তই হয়ে থাকে। আচ্ছা, আজকে তাহলে অনুষ্ঠান থেকে ওঠার সময় হয়ে এলো, এবং ওঠার আগে জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠান আপনারা ওয়েব পেজ এবং ফেসবুক ফ্যান পেজেও দেখতে পাবেন।
আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com, আর আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
জানাতে ভুলবেন না যেন ইংরেজি শেখার এই ধারাবাহিক অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে। আজকের এই আয়োজন থেকে ওঠার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবাইকে জানাচ্ছি আরেক স্তবক শুভেচ্ছা।
এবারে শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সফরে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স মিশর, জর্ডান ও ইসরায়েল সফর করেন। ইসরায়েলে কেনেসেটে বিশেষ অধিবেশনে তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মিশরের প্রেসিডেন্ট আল ফাতাহ আল সিসি এবং জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠকে তিনি মধ্যপ্রাচ্যের অভূতপূর্ব পরিবর্তন ও নতুন সহযোগিতা সম্প্রসারণের প্রয়োজনীয়তার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। ভাইস প্রেসিডেন্ট পেন্স বলেন, তাঁর কথায় সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে তিনি পরিবর্তনের হাওয়া দেখতে পেয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিনের শত্রুরা অংশীদার হতে চলেছে, পুরনো শত্রুরা সহযোগিতার নতুন নতুন সুযোগ খুঁজে পেয়েছেন। ভাইস প্রেসিডেন্ট পেন্স অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মনে করিয়ে দেন যে গত বছর সৌদি আরবে আরব ইসলামিক আমেরিকান সামিটে নেতাদের কাছে এলাকার জনগণকে প্রেসিডেন্ট ট্রাম্প একত্রে কাজ করার, মিলিত সুযোগ সুবিধা খুঁজে পাবার এবং মিলিত চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানিয়েছিলেন। তিনি আরও বলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যকে যারা তাদের বাসভূমি বলে দাবি করেন তাদেরকে ইতিহাসের বৃহৎ পরীক্ষায় উত্তীর্ণ হতে এবং সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী শক্তিকে একত্রে জয় করার আহ্বান জানিয়েছিলেন। ভাইস প্রেসিডেন্ট পেন্স বলেন, উগ্রবাদী ইসলামী সন্ত্রাসবাদ কোনো সীমান্তে আবদ্ধ থাকে না, কোনো ধর্মের প্রতি তাদের শ্রদ্ধাবোধ নেই। ইহুদি, খ্রিস্টান এবং বিশেষত মুসলমানদের জীবনের প্রতি তারা ঝুঁকি হয়ে রয়েছে। যুক্তরাষ্ট্র তার অংশীদার ও মিত্রদের সঙ্গে একত্রে পৃথিবীর মানচিত্র থেকে উগ্রবাদী ইসলামের সন্ত্রাসবাদ অপসারণের প্রয়াস অব্যাহত রাখবে। আমাদের অংশীদার নিরাপত্তা বাহিনীর সাহসিকতা, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সহায়তায় আইসিস জঙ্গি দল পলায়নরত এবং তাদের ভ্রান্ত ক্যালিফেইট এখন ধূলিসাৎ হবার পথে। প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবে স্পষ্ট করে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র তার অংশীদারদের সঙ্গে একত্রে সন্ত্রাসীদের তাদের এলাকা থেকে বিতাড়িত করতে, তাদের অর্থায়ন বন্ধ করতে এবং তাদের ভ্রান্ত মতাদর্শ চূর্ণ করতে কাজ করে যাবে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বৃহত্তর মধ্যপ্রাচ্য এলাকার খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের জন্য $110 মিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছে এবং ইসরায়েল ও ইউরোপ ও বিশ্বের সবার কাছে এই আহ্বানে সাড়া দিতে আবেদন জানাচ্ছে। পরিশেষে ভাইস প্রেসিডেন্ট পেন্স বলেন, আসুন আমরা একত্রে সবাই মিলে মধ্যপ্রাচ্যের ধর্মীয় বৈচিত্র্যতার সমৃদ্ধ বৈভবকে পুনরুদ্ধার করি, যে জন্মভূমিতে বিভিন্ন ধর্মের জনগণ তাদের বিশ্বাস নিয়ে আবারও নিজেদের ভাগ্যবান মনে করতে পারেন।
এতক্ষণ সম্পাদকীয় শুনছিলেন, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবারে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র কংগ্রেসের যৌথ অধিবেশনে তার প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় পরিস্থিতি বিষয়ক ভাষণ বা স্টেট অফ দি ইউনিয়ন বক্তৃতায় অর্থনীতির দৃপ্ত বিভঙ্গের কথা বলবেন এবং অভিবাসন বিষয়ে দ্বিদলীয় পদক্ষেপের আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে। ক্ষমতারোহণের এক বছরের মাথায় ট্রাম্প এ ভাষণ দিতে চলেছেন। এরই মাত্র সপ্তাহখানেক আগেই বাজেট নিয়ে এবং নাবালক অবস্থায় এদেশে অবৈধভাবে আগত অভিবাসীদের কেন্দ্র করে উত্থিত বিরোধের কারণে সাময়িকভাবে আংশিকভাবে সরকারি কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল। ট্রাম্প তাঁর এই রাষ্ট্রীয় পরিস্থিতি বিষয়ক ভাষণ বা স্টেট অফ দি ইউনিয়ন বক্তৃতায় কর্মসংস্থান নিয়ে কথা বলবেন, দেশের অর্থনীতি ও কর সংস্কার বিষয়ে আলোকপাত করবেন এবং তাঁর লক্ষ কোটি ডলারের পরিকাঠামো পরিকল্পনা অনুমোদন করবার জন্য আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়াদি, যার ভেতরে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৎপরতাও উল্লেখ রইবে, ন্যায়ানুগ বাণিজ্য নীতি অনুসরণের প্রয়োজনীয়তার বিষয়ও উত্থাপিত হবে বলে মনে করা হচ্ছে। ঐতিহ্যবাহী ধারা মোতাবেক প্রেসিডেন্টের রাষ্ট্রীয় পরিস্থিতি বিষয়ক ভাষণ বা স্টেট অফ দি ইউনিয়ন বক্তৃতার পরপরই ডেমোক্রেট দলীয়দের পক্ষ থেকে বেশ কয়েকজন সংক্ষিপ্ত বক্তব্যে প্রেসিডেন্টের ভাষণের জবাবে তাদের মতামতের অবতারণা করবেন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে কংগ্রেসীয় ম্যান্ডেট বা হুকুমনামা সাপেক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন কিছু বড় মাপের রুশ রাজনীতিবিদ ও ব্যবসাপতির নামের তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই সঙ্গে শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে তাদের সম্পর্ক এবং তাদের বৃত্তের মোট পরিমাণেরও উল্লেখ করা হয়েছে। এতে এই যে 200+ নামের তালিকা প্রকাশ করা হলো, এতে নতুন কোনো নিষেধাজ্ঞার কথা বলা হয়নি, তবে এদের অনেকেরই নামের সঙ্গে এর আগেই নিষেধাজ্ঞার বিষয়টি সংশ্লিষ্ট থেকেছে। এই গেল আগস্ট মাসেই কংগ্রেস সর্বসম্মত রায়ে 2016 যুক্তরাষ্ট্র নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে রাশিয়াকে দোষী সাব্যস্ত করার কথা বলা হয় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিমরাজি হয়েই সে আইন প্রস্তাবে স্বাক্ষর করেন। ট্রাম্প বলেন, এ আইন প্রস্তাব নির্বাহী কর্তৃপক্ষের কর্তৃত্বের ওপর অযৌক্তিক হস্তক্ষেপ করেছে, আমেরিকার ব্যবসা বাণিজ্যকে বেকায়দায় ফেলেছে এবং ইউরোপীয় মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোর ক্ষতি সাধন করেছে তা। ক্রেমলিন মুখপাত্র ডিমিত্রি পেসকফের নাম রয়েছে এ তালিকায়। তিনি যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে নজিরবিহীন উল্লেখ করে বলেছেন, এতে করে প্রকারান্তরে তালিকাভুক্ত সকলকেই যুক্তরাষ্ট্রের বৈরীপক্ষ ঠাওরানো হয়েছে এবং রুশ সরকার সময়মতো এ তালিকা বিশ্লেষণ করে দেখবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনায় যাওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন, তালেবানদের তরফে তাতে প্রচণ্ড উষ্মার উদ্রেক ঘটেছে এবং ইসলামপন্থী বিদ্রোহী দলটি তাতে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করছে এবং ওদিকে আবার শীর্ষ আফগান ধর্মীয় নেতৃবর্গ আফগানিস্তানে লড়াই খতম করার লক্ষ্যে সেখানে সামরিক অভিযান লাগাতার চালিয়ে যাওয়ার বিপক্ষে সোচ্চার বক্তব্যের অবতারণা করছেন। আমরা সবসময় বলে এসেছি, যুদ্ধ এবং শান্তির কর্তৃত্ব আফগান সরকারের হাতে নেই, এটা ন্যস্ত রয়েছে আমেরিকান নেতৃবর্গের এখতিয়ারে এবং এই হালেই ট্রাম্পের বক্তব্যে সেটাই সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে ফুটে উঠেছে, বলেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আজ মঙ্গলবারে। ট্রাম্প ওই বিদ্রোহী গ্রুপটির সঙ্গে আলোচনায় বসার বিষয়টি নাকচ করে দেন এবং আফগান রাজধানীতে এই হালের সন্ত্রাসী হামলা অভিযানের তোড়ের মাঝেই প্রত্যয় ব্যক্ত করে ওদের খতম করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। যত্রতত্র মানুষ খুন করছে ওরা, যেখানেই পাচ্ছে নিরীহ মানুষজনকে হত্যা করছে ওরা। এই সোমবারই হোয়াইট হাউসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধি দলকে একথা বলেন ডোনাল্ড ট্রাম্প। মুজাহিদ বলেন, যুদ্ধ প্রতিক্রিয়াশীল জিহাদি আন্দোলনকে আরও ভয়ঙ্কর করে তুলবে এবং আমেরিকান বাহিনীর জানমাল ক্ষয় তাতে বাড়বে আরও বহুমাত্রায়, মুজাহিদ বলেছেন একথা। কিনিয়ায় গ্রেফতার হয়ে যাওয়ার হুমকি উপেক্ষা করেই বিরোধী দলীয় নেতা রাইলা ওদিঙ্গা নাইরোবির একটি পার্কে প্রতীকী প্রেসিডেন্ট অভিষেক অনুষ্ঠানে যোগদান করেছেন। আজ মঙ্গলবার উহুরু পার্কে 73 বছর বয়সী ওদিঙ্গা হর্ষোৎফুল্ল হাজার হাজার জনতার সামনে জনগণের প্রেসিডেন্ট হয়ে কাজ করার শপথ নিয়েছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.